বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 31 অক্টোবর, 15 কার্তিক এবং ফার্সি 9 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে, আর সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/pn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথিত সংস্কারের সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে ব্যবসায়ী নেতাদের দাবি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে গ্যাস খাতে সহযোগিতার বিশাল পরিকল্পনা ঘোষণা করল ইরান, আঞ্চলিক গ্যাস হাবে পরিণত হওয়ার সম্ভাবনা। জাতিসংঘে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাস, 152টি দেশ ইসরায়েলি পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে, বিপক্ষে মাত্র 5 দেশ। বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার বলেছেন, রাজনীতি পুলিশের কাজ নয়, রাজনীতি করবেন রাজনীতিবিদরা। এবং ভারতের গুজরাটে সেতু ভেঙে 140 জনের বেশি নিহত, বিভিন্ন মহলে চলছে বিজেপি সরকারের ব্যাপক সমালোচনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের শিরাজ শহরে হজরত আহমদ বিন মুসা আলাইহিসালামের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম সাইয়েদ ইসমাইল খাতিব আজ এ তথ্য জানিয়েছেন। গত বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে হজরত আহমদ বিন মুসা আলাইহিসালামের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় 2 শিশুসহ 13 জন জিয়ারাতকারী শহীদ ও 30 জন আহত হয়েছেন। হামলারত অবস্থায় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ইরানের গোয়েন্দামন্ত্রী আরও বলেছেন, তাদের গোয়েন্দা বাহিনী সিরাজের মাজারে হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা হচ্ছে অন্য সবকিছুর ভিত্তি, এ কারণে অন্য সবকিছুর চেয়ে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হুজ্জাতুল ইসলাম সাইয়েদ ইসমাইল খাতিব বলেন, যেখানে নিরাপত্তা ইস্যু আসবে সেখানেই সর্বশক্তি দিয়ে তা জোরদারের চেষ্টা করতে হবে। ইসলামী
প্রজাতন্ত্র ইরানের অর্থনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাহাদিস সাফারি বলেছেন, ইরানের সামনে আঞ্চলিক গ্যাস হাবে পরিণত হওয়ার সুযোগ এসেছে। রাশিয়ার সঙ্গে গ্যাস বাণিজ্যের ধরন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাশিয়া থেকে ইরান গ্যাস কিনবে এবং নিজের গ্যাস প্রতিবেশী দেশগুলোর কাছে বিক্রি করবে। ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্র সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা রয়েছে। একই সঙ্গে দুই দেশই মার্কিন সাম্রাজ্যবাদ মোকাবেলায় সোচ্চার। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমেই জোরদার হচ্ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ইরান এবং রাশিয়ার গ্যাস প্রোম কোম্পানির মধ্যে $650 কোটি চুক্তি চূড়ান্ত হয়েছে। এছাড়া $4,000 কোটি আরেকটি চুক্তি আগামী মাসে চূড়ান্ত হবে। এটি এখন সমঝোতা স্মারক পর্যায়ে রয়েছে। গ্যাস বিনিময় বিষয়েও আলাদা চুক্তি হবে বলে জানান তিনি। মাহাদিস সাফারি বলেন, ইরান কোনো দেশের কাছে পাইপলাইন হস্তান্তর করবে না, তবে রাশিয়া এই খাতে পুঁজি বিনিয়োগ করতে যাচ্ছে। রুশ কোম্পানিগুলো পাকিস্তানে গ্যাস পাইপলাইন নির্মাণ করতে যাচ্ছে, যাতে ইরান থেকে পাকিস্তানে গ্যাস রপ্তানি করা যায়। ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই তার পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে বলে জানিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোকেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA তদারকির আওতায় আনতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার তোলা এমন এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 152টি দেশ। অন্যদিকে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা, কানাডা, ইসরায়েল, মাইক্রোনেশিয়া ও পালাউ। এছাড়া 24টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। এসব দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি ও ভারত। মিশরের পক্ষ থেকে জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের সময় এর পক্ষে সমর্থন জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও 19টি দেশ। যে 152টি দেশ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে। ইসরায়েলের কাছে 80 থেকে 400টি পরমাণু ওয়ারহেড রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। তবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি তেল আবিব কখনো অস্বীকার বা স্বীকার কিছুই করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচিতে ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক। একই সঙ্গে তিনি বলেছেন, রাজনীতি পুলিশের কাজ নয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
রাজনৈতিক কর্মসূচিতে ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার আরো বলেন, রাজধানীর থানাগুলোকে জনবান্ধব ও সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নগরবাসীর যানমালের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি সর্বদা তৎপর বলেও জানান নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেছেন,
পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের কাজ তাদের রাজনীতি করার, তারা রাজনীতি করবে, এখানে আমাদের পুলিশে কোনো ভূমিকা নাই। আমরা পুলিশ সেই ব্যাপারে কোনো নাক গলানো বা আমাদের কোনো মাথা ব্যথা এগুলো আমাদের নাই। এখন কেউ রাজনীতির নাম নিয়ে আসে, যে দলই হোক, রাজনীতির নাম নিয়ে যদি গাড়ি ভাঙচুর করে, রাজনীতির নাম নিয়ে যদি গাড়িতে আগুন দেয়, রাস্তার গাছ কেটে অবরোধ করে, তখন ফৌজদারি অপরাধের মধ্যে পড়লো। যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে ফৌজদারি অপরাধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে সহযোগিতা করব।
থানায় সেবার মান বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে নতুন কমিশনার বলেন, পুলিশের মূল কাজ হচ্ছে থানার কাজ করা। যে কোনো সমস্যায় মানুষ আগে থানায় যায়। বেশ কয়েক বছর যাবৎ থানাকে গণমুখী, সেবামুখী করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তাই থানায় গিয়ে জিডি ও মামলা করতে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য প্রত্যেকটি থানাকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা হয়েছে। আর এ কারণে প্রতিটি থানায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। ভারতের গুজরাটে সেতু ভেঙে পড়ায় 140 জনের বেশি নিহত ও অন্তত 70 জন আহত হয়েছে। এই ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হচ্ছে। এ সম্পর্কে আরও জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের গুজরাটের মোরবিতে মাছু নদীতে সেতু ভেঙে পড়ায় এ পর্যন্ত 140 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেন, ওই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং একজন আইজিপি পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, রাতভোর সবাই ত্রাণ কাজে নিয়োজিত ছিলেন। ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে অর্ধ শতাধিক শিশু ও নারী রয়েছে। হিন্দি আস্তক ও ভাস্কর গণমাধ্যম সূত্রে প্রকাশ, প্রাণ হারিয়েছেন রাজকোটের বিজেপি নেতা মোহনভাই কুন্দরিয়া এমপির পরিবারের 12 জন। দুর্ঘটনায় হাবিবুল শেখ নামে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর এক যুবকের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে পূর্বস্থলী উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় আজ বলেন,
মোদীর রাজ্যে ঘটনা ঘটেছে, যদি বাংলায় হতো এত লোক মারা যেত, এই আমাদের ছেড়ে যে মারা গেছে 141 জন খবর পাচ্ছি, তাহলে কি হতো?
আজ বিধায়ক তপন চট্টোপাধ্যায় নিহত হাবিবুলের বাড়িতে ছুটে যান এবং সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি বা বিপি জানিয়েছে, সেদেশে এই মুহূর্তে 9 দিনের জন্য গ্যাস মজুদ রয়েছে। এ অবস্থায় ব্রিটিশ সরকার শীতের আগেই রাফ গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন শুরু করেছে। এর ফলে গ্যাস মজুদ 50% বাড়বে। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ব্রিটেনে গ্যাসের মজুদ ব্যাপকভাবে কমে যাওয়ায় তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেন্ট্রিকা কোম্পানি বলছে, রাফ গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন শুরু করা হলেও শীতকালে গ্যাস সংকট পুরো নিরসন হবে না। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্রিটেনে গ্যাস মজুদ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে এই কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্রিটেন রাফ নামক যে গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে, সেটি নর্থ সিতে অবস্থিত। রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি হওয়ার কারণে 2017 সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে গত 28 অক্টোবর থেকে আবারও সেখান থেকে উত্তোলন করা শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদিকে ইউরোপের অন্যান্য দেশের গ্যাস মজুদের অবস্থাও খুব একটা ভালো নয়। জার্মানিতে আগামী 89 দিনের জন্য গ্যাস মজুদ রয়েছে, ফ্রান্সে গ্যাস মজুদ রয়েছে 103 দিনের এবং হল্যান্ডে রয়েছে 123 দিনের। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত লুলা ডি সিলভা বিজয়ী হয়েছেন। রান অফ নির্বাচনে তিনি ভোট পেয়েছেন 50.9% এবং তার প্রতিদ্বন্দ্বী জাইর বলসোনারো পেয়েছেন 49.1% ভোট। ফলাফলই বলে দিচ্ছে নির্বাচনে ব্যাপক লড়াই হয়েছে। ফলাফল ঘোষণার পর ব্রাজিল জুড়ে লুলার সমর্থকেরা আনন্দে মেতে ওঠেন। সাও পাওলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস করেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা ডি সিলভা। এর আগে 2 অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোটে লুলা পান 48.3% ভোট, বলসোনারো পান 43.3%। তবে নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় করায়। নির্বাচনে বিজয়ের পর সিলভা দেশের শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভক্ত জাতিদের যুদ্ধের আবহে কেউ বাঁচতে চায় না। তিনি বলেন, তার এ বিজয়ের অর্থ হল গণতন্ত্রের বিজয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বড় শহরগুলোতে ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, তারা আজ সকালে ইউক্রেনের আকাশে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। কিয়েভে কমপক্ষে 2টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে রাজধানীর আংশিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান। ক্লিচকো জানান, ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় 3.5 লাখ অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। মার্কিন সামরিক বাহিনী সূত্র মাফ করবেন, মার্কিন সামরিক বাহিনী নতুন পরিকল্পনার আওতায় অস্ট্রেলিয়ায় B-52 বোমারু বিমান মোতায়েন করবে। এ বিমান পরমাণু বোমা বহনে সক্ষম। এছাড়া অস্ট্রেলিয়ার উত্তর অংশকে মার্কিন সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিমান কেন্দ্র বানানোর পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। চীনের সঙ্গে যখন আমেরিকার মারাত্মক রকমের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে, তখন ওয়াশিংটন এই উদ্যোগ নিচ্ছে। মার্কিন গণমাধ্যমে ABC নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে, পেন্টাগন সেখানে এক স্কোয়াড্রন বিমান অপারেশনের মতো জায়গা চায়, যার মধ্যে বিমানের একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং পর্যাপ্ত পার্কিং এরিয়া থাকবে, যাতে 6টি B-52 বিমান রাখা যায়। রাজকীয় অস্ট্রেলিয়ান বিমান বাহিনীর তিনদাল ঘাঁটিতে আমেরিকা এই বিমান কেন্দ্র বানাতে আগ্রহী। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত রিমা বিনতে বন্দর আল সৌদ মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরবে সংস্কার বাস্তব ঘটনা এবং দেশটির গত 5 বছরে এমন সব ব্যবস্থা এবং পদক্ষেপ নিয়েছে যা গত 80 বছরেও করা যায়নি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
আমেরিকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত রিমা বিনতে বন্দর আল সৌদ মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরবে সংস্কার বাস্তব ঘটনা এবং দেশটি গত 5 বছরে এমন ব্যবস্থা এবং পদক্ষেপ নিয়েছে যা গত 80 বছরও করা হয়নি। তবে তার এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথিত সংস্কারকে মিথ্যা ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। বিন সালমান গত 5 বছরে সৌদি আরবে সামাজিক ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিয়েছেন, যেমন তিনি তার দেশের মহিলাদেরকে গাড়ি চালানোর অধিকার দেওয়ার পাশাপাশি কনসার্ট করার অনুমতি দিয়েছেন এবং তাদেরকে স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার অনুমতি দিয়েছেন। এদিকে বিন সালমান এই পদক্ষেপগুলোকে সংস্কার বলে অভিহিত করেছেন, যদিও এগুলো সবই একটি দেশের নারী সহ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয়। কিন্তু সৌদি যুবরাজ সৌদি নারীদের রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেননি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইনের বিশ্লেষকরা মোহাম্মদ বিন সালমানকে কেবল একজন সংস্কারবাদী নেতা হিসেবেই বিবেচনা করেন না, বরং তাকে একজন কর্তৃত্ববাদী ব্যক্তিত্ব এবং বিশ্বব্যবস্থায় মানবাধিকার লঙ্ঘনকারীদের একজন হিসেবে বিবেচনা করেন। তাই বিন সালমানের কথিত সংস্কার বিশ্বব্যবস্থাকে সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক রাষ্ট্র হিসেবে পরিচিত খোদ আমেরিকাও মেনে নেয়নি। তাই এই প্রসঙ্গে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে কাজ করা ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনা, নির্বিচারে গ্রেফতার থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে দীর্ঘ সাজা, অন্যায় মৃত্যুদণ্ড, মানবাধিকার কর্মীদেরকে জোরপূর্বক দেশান্তরিত করা এবং বেসামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানামুখী দমনপীড়ন, এই সব কিছু ইঙ্গিত দিচ্ছে যে সৌদি আরবে আনীত পরিবর্তনগুলোকে কোনোভাবেই সংস্কার বলা যায় না। পরিশেষে সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে মোহাম্মদ বিন সালমান যা করেছেন তা প্রকৃত সংস্কার এবং মানবাধিকার মূল্যবোধের প্রতি উৎসাহী হয়ে নয়, বরং সৌদি আরবের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যেই এসব পদক্ষেপ নিয়েছেন। ফলে দেশটিতে অপরাধ প্রবণতা এবং সহিংসতা অনেক বেড়ে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের পর বাংলাদেশ প্রসঙ্গ। শ্রোতা বন্ধুরা, আর আপনাদের সঙ্গে আমি যোগ দিচ্ছি বাবুল আখতার। বাংলাদেশে ব্যবসার ধারা অব্যাহত রাখতে অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা চান দেশটির ব্যবসায়ীরা। এ সম্পর্কে বিশ্লেষক মহলের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ব্যবসার স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। অন্য সেক্টরের ব্যবসায়ী নেতারাও বলছেন, রাজনীতি সবসময়ই ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করে। করোনাকালে গত আড়াই বছরে পৃথিবীর অনেক দেশে আন্দোলন সংগ্রাম হলেও বাংলাদেশ ছিল ব্যতিক্রম। সামাজিক বা রাজনৈতিক কোনো অস্থিরতা ছিল না দেশে। সামনে জাতীয় নির্বাচন আসছে, অতীতের মতো এবারও জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে, ফলে খানিকটা সংশয় কাজ করছে ব্যবসায়ী নেতাদের মাঝে। এ প্রসঙ্গে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাপতি আরনুল আলম চৌধুরী পারভেজ রেডিও তেহরানকে বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো মিছিল মিটিং করবে, এটা তাদের সাংবিধানিক নাগরিক অধিকার। এ বিষয়ে ব্যবসায়ীদের কোনো আপত্তি নেই, কিন্তু মিছিল মিটিংয়ের নামে ভাঙচুর, লুটপাট, হরতাল, অবরোধ হলে তা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশের প্রয়োজনে রাজনীতিবিদরাও সেদিকে নজর রাখবেন, এমনটাই আশা এই ব্যবসায়ী নেতার।
ইলেকশন ইলেকশনের মতন হবে, রাজনীতি দল তাদের মতাদর্শ নিয়ে তারা ক্যাম্পেইন করতেই পারে, করবে, এটাতে কারোই কোনো ডেমোক্রেটিক রাইট ফর এভরিওয়ান। আবার এট দ্য সেম টাইম জনগণেরও কিন্তু একটা, জনগণ যাতে ডিস্টার্ব না হয় সেটাও, সেটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে।
অপরদিকে ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী রেডিও তেহরানকে বলেছেন, করোনাকালীন সময়ে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছেন। বর্তমানে গ্যাস বিদ্যুতের সংকটেও তারা দিশেহারা। উৎপাদন কম হওয়ায় অনেক সময় ক্রেতার আদেশ ঠিকমতো পূরণ করতে না পারলে লোকসানও গুনতে হয় তাদের। ব্যবসা হচ্ছে দেশের অর্থনীতির অনেক বড় চালিকা শক্তি, তাই সেই শক্তিকে চলমান রাখতে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজনীতি করার আহ্বান জানান এই অর্থনীতিবিদ।
তারা প্যান্ডেমিকের সময় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে, তাই যে কোনো রাজনৈতিক কর্মসূচি বা সমাবেশ ব্যবসায়ীদের ক্ষতি করবে এমন অবস্থার থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্র আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। সপ্তাহ ঘুরে আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফুর রহমান। আজকের আসর শুরু করব ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের একটি বাণী শুনিয়ে। তিনি বলেছেন, যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দেয় সে তাকে অলঙ্কৃত করল, আর যে ব্যক্তি সকলের সামনে প্রকাশ্যে তার সমালোচনা করল সে শুধু তার বদনামি করল, সংশোধন করতে পারল না।
খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আজকের আসরের প্রথম মেইলটি এসেছে নরসিংদী জেলার শিবপুর থানার বয়লাব বেতার শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি আবুল কালাম। তিনি লিখেছেন, আমি ছোটকাল থেকে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনতাম, এখনও শুনি। আপনাদের সকল অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে খবর শুনতে আমার খুব ভালো লাগে, কেননা ইসলাম ও ইসলামী বিশ্বের খবরাখবর একমাত্র রেডিও তেহরান থেকেই পাওয়া যায়, তাই আমি নিয়মিত আপনাদের খবর শুনে থাকি। আমি মনে করি রেডিও তেহরানের অনুষ্ঠান সকল মানুষেরই শোনা উচিত, কেননা এর বৈচিত্র্যময় অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর করতে সহায়তা করে এবং জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে।
রেডিও তেহরান সম্পর্কে মনের অনুভূতি প্রকাশ করার জন্য আবুল কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিয়মিত আপনার চিঠি পাব। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার হাটু দেওয়ান নাগেরপাড়া থেকে অজয় কুমার সরকার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আশি ও নব্বই দশকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতাম, মাঝে কয়েক বছর অনুষ্ঠান শোনায় ছেদ পড়ে। পুনরায় মুর্শিদাবাদের নাজিম ভাইয়ের কাছে রেডিও তেহরান সম্পর্কে বিস্তারিত জেনে আবার শুরু করেছে নিয়মিত শোনা। আমার প্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, রংধনু, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান, স্বাস্থ্যকথা, কোরআনের আলো, ইরান ভ্রমণ, তর্পণ প্রভৃতি পরিবেশনাগুলো। পরিশেষে অনুরোধ, ইরানকে জানার জন্য সেদেশের ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্য সম্পর্কে পর্যায়ক্রমে বিস্তারিত জানতে চাই।
অনুষ্ঠান সম্পর্কে মতামতের পাশাপাশি নতুন আলোচনার প্রস্তাব দেয় অজয় কুমার সরকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকার যাত্রাবাড়ি থেকে তানজিলুর রহমান পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি এই মেইলে কেবল ইরানের গণিতবিদ মরিয়ম মির্জা খানিকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রচারের অনুরোধ জানিয়েছেন।
ভাই তানজিলুর রহমান, সম্প্রতি জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আমরা গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডেল জয়ী ইরানি গণিতবিদ মরিয়ম মির্জা খানের জীবন ও কর্মভিত্তিক দুই পর্বের প্রতিবেদন প্রচার করেছি। প্রতিবেদন দুটি আমাদের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে, আশা করি সেখান থেকে পড়ার পাশাপাশি শুনতেও পারবেন। তো ইমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। মাহসা আমিনের দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইরানের সহিংস পরিস্থিতির নেপথ্য কারণ সম্পর্কে গত 7 অক্টোবর প্রচারিত সাক্ষাৎকারের প্রশংসা করে তিনি লিখেছেন, মাহসা আমিনের মৃত্যু ও এর ভিত্তিতে ইরান জুড়ে সহিংসতা শুধু টক অব দ্য ইরান নয়, বরং টক অব দ্য ওয়ার্ল্ড। তাই এ বিষয়ে সঠিক তথ্য ও নির্মোহ বিশ্লেষণ বিশ্ববাসীকে জানানো দরকার ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সাক্ষাৎকারটি শুনে অনেক মানুষের ভুল ভাঙবে, তার প্রকৃত সত্য ও ঘটনার পেছনের ঘটনা জানতে পারবেন। ইরান বিশেষজ্ঞ মোহাম্মদ মনির হোসেন খান চমৎকারভাবে ইসরায়েল, আমেরিকা, ইউরোপের ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেছেন। আমি মনে করি উক্ত অনুষ্ঠানটি ডাবিং করে রেডিও তেহরানের অন্যান্য ভাষায়ও প্রচার করা উচিত।
ভাই শাহাদত হোসেন, আপনার এই মেইলটি পাওয়ার পরই আমরা জনাব মনির হোসেন খানের সাক্ষাৎকারটি ফার্সিতে অনুবাদ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সময় উপযোগী পরামর্শটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে প্রায় 1150 শব্দের একটি প্রবন্ধ পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শ্রোতা এস এম নাজিমউদ্দিন। তার লেখার গুরুত্বপূর্ণ কিছু অংশ এখানে তুলে ধরছি। নাজিম ভাই লিখেছেন, ঐক্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। আজ মুসলিম জাহান ঐক্য থেকে বঞ্চিত বলেই পৃথিবীর সর্বপ্রান্তে মুসলমানরা ক্ষুধাদ্রোহী সাম্রাজ্যবাদীদের হাতে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। মুসলমানদের অনৈক্যের কারণেই অদ্যাবধি ফিলিস্তিন সহ বিশ্বের মজলুম মুসলিম জাতিগুলোর সমস্যার সমাধানও হচ্ছে না। তাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে মুসলিম বিশ্বকে ঐক্যের তাৎপর্য ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।
সময় উপযোগী বিষয়ে বিস্তারিত লেখাটির জন্য নাজিমউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নাজিম ভাইয়ের কথা যখন উঠলই, তখন তার ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও শ্রোতা ক্লাব আয়োজিত শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা নিয়েও কিছু কথা বলা দরকার। রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও প্রিয়জন অনুষ্ঠানকে জনপ্রিয় করতে তিনি গত সেপ্টেম্বর মাস থেকে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। ওই মাসে বাংলাদেশ থেকে বিজয়ী হয়েছেন জামালপুর জেলার মাদারগঞ্জের শ্রোতা হারুনুর রশিদ আর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বিধানচন্দ্র সান্যাল। শ্রেষ্ঠ পত্র লেখক নির্বাচিত হওয়ার পর কেমন লেগেছিল জানতে চেয়েছিলাম বিধানদার কাছে। তিনি বললেন,
খবরটা শোনার পর আমি খুশিতে এতটাই আহ্লাদিত, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমি আসলে স্তব্ধ হয়ে গেছি। আমি কখনোই পুরস্কার লাভের জন্য চিঠিপত্র লিখি না। রেডিও তেহরানের প্রতি ভালো লাগা থেকেই আমার লেখা লিখি। কিন্তু মজার জিনিসটা হচ্ছে, শ্রেষ্ঠ পত্রলেখক পুরস্কার পাওয়াতে আমার চেয়ে আমার পরিবারের সবাই বেশি খুশি হয়েছে। এই বিষয়টা আমাকে অন্যরকম ভালো লাগার অনুভূতি দিচ্ছে। ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও ক্লাবের সঙ্গে যারা জড়িত, রেডিও তেহরানের উন্নয়নে যারা সচেষ্ট, এবং সর্বোপরি জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা, তারা আমাকে যোগ্য বলে মনে করেছেন। এই পুরস্কার আমাকে রেডিও তেহরানের প্রতি আরও সক্রিয় দায়িত্ববান হতে প্রেরণা যোগাবে। ধন্যবাদ।
বিধানদার অনুভূতি জেনে ভালো লাগলো। আশা করি রেডিও তেহরানের পাশাপাশি সহযোগী শ্রোতা ক্লাবগুলোর সাথে থাকবেন তিনি।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার টেকনিক্যাল স্কুল ও কলেজ বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক পাঠিয়েছেন এবারের মেইলটি। বাংলাদেশের স্বাধীনতার প্রতীক লাল সবুজের শুভেচ্ছা ও সালাম জানাবার পর তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন পুরনো শ্রোতা। যতটুকু মনে পড়ে, 1980 দশকের মাঝামাঝি সময় থেকে রেডিও তেহরান থেকে বাংলা অনুষ্ঠান শোনার শুরু করি এবং আজও শ্রোতা হিসেবে যুক্ত আছি। এই কেন্দ্র থেকে দৈনন্দিন বিশ্বের কোনখানে কি ঘটছে তার সত্য খবর সহ বিভিন্ন বিষয়ে সুন্দর সুন্দর তথ্যবহুল অনুষ্ঠান শুনতে পাই। পারস্য উপসাগরীয় অঞ্চলের হাজার মাইল সাগর ও স্থলপথ পেরিয়ে রেডিও তেহরান থেকে ইথারে ভেসে আসা অর্থসহ কোরআন পাঠ, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, দর্পণ, রংধনু আসর, স্বাস্থ্যকথা, কথাবার্তা, প্রিয়জন, সুখের নিঃসহ নিত্য নতুন সত্য ঘটনার বিবরণ সহ অন্যান্য অনুষ্ঠান শুনতে আমার ভীষণ ভালো লাগে।
আশির দশক থেকে এখন পর্যন্ত রেডিও তেহরানের সাথে আছেন জেনে ভালো লাগলো। আশা করি মাঝে মধ্যে চিঠি লিখে নিজের অনুভূতি প্রকাশ করবেন। তো চিঠি লেখার জন্য কাজী এনামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর গ্রাম থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক অনুষ্ঠানটি জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করছে। অনুষ্ঠানটির একটি পর্বে মধ্যযুগের বিখ্যাত ইরানি মনীষী আল খাওয়ারিজমির অবদান ও জ্ঞান গরিমার কথা জানতে পেরে ভীষণ ভালো লেগেছে বলে রঞ্জু ভাই উল্লেখ করেছেন।
আতাউর রহমান রঞ্জু ভাইকে ধন্যবাদ জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানানোর জন্য। রাজশাহী জেলার বোয়ালিয়া থেকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি 29 সেপ্টেম্বরের শান্ত অধিবেশন সম্পর্কে একটি দীর্ঘ মতামত পাঠিয়েছেন এই চিঠিতে। কোরআন তিলাওয়াত, বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশের পর রংধনু আসর সম্পর্কে তিনি লিখেছেন, আশরাফুর রহমানের প্রযোজনায় প্রচারিত অনুষ্ঠানটি শিশুতোষ হলেও আমার কাছে তা আরাধ্য পীযূষ। গাজী আব্দুর রশিদের বলিষ্ঠতা এবং আক্তার জাহানের স্নেহমাখা উচ্চারণে আজকের আসর প্রাণবন্ত হয়ে উঠেছিল। প্রায় 2000 বছর আগের লেখা কালিলা ও দিমনারা থেকে একটি হিতোপদেশমূলক গল্প শুনে ভালো লেগেছে। উপস্থাপক এবং উপস্থাপিকার কথোপকথনের মাধ্যমে বলা গল্পটি শুনে মনে হচ্ছিল যেন কোনো বেতার নাটক শুনছি। গল্পের পর ইলিয়াস শাহের লেখা ও সুরে বিখ্যাত একটি গান গেয়েছে শিশুশিল্পী নাবিহা নূর। গানটি অনেক আগে থেকেই বহুল প্রচলিত এবং প্রশংসিত। আস্থা রেডিও তেহরানে অন্যভাবে শুনে ভালো লেগেছে।
ভাই মুস্তাফিজুর রহমান, আমাদের অনুষ্ঠানমালা যেমন আপনার ভালো লাগে, তেমনি আপনার চিঠিও আমাদের প্রেরণা দেয়। আশা করি নিয়মিত লিখবেন। আজকের আসরে শেষ মেইলটি এসেছে বাংলাদেশের বরিশাল জেলার কাশীপুর থেকে, আর পাঠিয়েছেন তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিল্লু। চিঠির শুরুতেই তিনি পুলিশ হেফাজতে মাহসা আমিনীর দুর্ভাগ্যজনক মৃত্যুকে পুঁজি করে একটি গোষ্ঠী ইসলামী শাসন ব্যবস্থাকে কলঙ্কিত করার যে অপচেষ্টা চালিয়েছে তার নিন্দা জানিয়েছেন। এরপর নেদারল্যান্ডের আমস্টারডামে প্রকাশ্য সমাবেশে অর্ধনগ্ন হয়ে এক নারীর বক্তৃতা দেওয়ার সমালোচনা করে জিল্লু ভাই পোশাক শিরোনামে একটি কবিতা লিখেছেন।
শ্রোতারা কবিতা লিখে পাঠিয়েছেন, শুনলে আমার তর সয় না। আচ্ছা নাসির ভাই, ঝটপট যদি কবিতাটি পড়ে শোনাতেন।
ঠিক আছে জিল্লুর ভাই, কষ্ট করে কবিতাটি লেখার চেষ্টা করেছেন, আমি ওনার সম্মানে কিছুটা পড়ে শোনাবার চেষ্টা করছি। পোশাকে শালীনতা বাড়ে সৌন্দর্য, রুচিশীল পোশাকের আছে তার কদর্য, ব্যক্তিত্বের পরিচয় সুন্দর পোশাকে, মানটা বেড়ে যায় পোশাকের মশাকে, নগ্নতা ঠেকে যায় পোশাকের আড়ালে, সুন্দরী কে তুমি হাতটা নাড়ালে, ছেঁড়া ফোঁড়া ফুটা ফাটা জিন্সের তালিতে, ছেলে মেয়ে হেঁটে জলে রাস্তায় গলিতে, পোশাকে চেনা যায় নতুন জামাই, গরমে কোট পরে ভেতরে খামাই, ফিনফিনে জামা পরে বের হলে শীতে, চোয়ালে সুর তুলে ঠক ঠক গীতে, নগ্নতাই ফুটে ওঠে রুচিহীন বাসনা, পোশাকেই শালীনতা ধর্মীয় চেতনা।
বাহ, চমৎকার একটি কবিতা শুনলাম। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সআর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দেব যারা আমাদের কাছে শর্টওয়েভে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ নাজিমুদ্দিন ও নিজামুদ্দিন শেখ, নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী, বাংলাদেশের ঝিনাইদহ থেকে নজরুল ইসলাম, শাউন হুসাইন রাজবাড়ি থেকে, মাদারীপুর থেকে মোহাম্মদ রাসেল শিকদার, রোপডেন বয়ের নেদারল্যান্ডস থেকে, কাস্টিয়ান্টিন প্রভুতরপ ইউক্রেন থেকে এবং মরক্কো থেকে জাওয়াত সাবের।
শর্ট ওয়েভে কষ্ট করে অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান, গেয়েছেন মরহুম শিল্পী খালিদ হোসেন।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী সপ্তাহে।
ফুলে পুছিনু বল, বলরে ফুল, কোথা পেলিয়ে সুরভি রূপে অতুল, যা রূপে উজালা দুনিয়া কহে ফুল, যা রূপে উজালা দুনিয়া কহে ফুল, দিল সেই মোরে রূপে এই খুশবু, আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। ওরে কোকিলকে তোরে দিল এসুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর। ওরে কোকিলকে তোরে দিল এসুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর। কহে কোকিল পাপিয়া আল্লাহ গফুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গফুর। তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু, আল্লাহু 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 আল্লাহু। ওরে রবি শশী ওরে গ্রহ তারা, কোথা পেলি রশ্মি জ্যোতি ধারা। ওরে রবি শশী ওরে গ্রহ তারা, কোথা পেলি রশ্মি জ্যোতি ধারা। কহে আমরা তাহারি রূপের ইশারা, কহে আমরা তাহারি রূপের ইশারা। মুসা দেহ শোনো হেরি যে খুব রু, আল্লাহু 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 আল্লাহু।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 31 অক্টোবর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, রাজনীতিতে পারস্পরিক বিষোদগার ও ব্যক্তিগত আক্রমণ কেন মানব জমিন। ইত্তেফাকের শিরোনাম, 93 বার পেছালো সাগর রনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ। অস্বাভাবিক বাণিজ্য ঘাটতির কারণে দেশের অর্থনীতি এখন বিপদ সীমায় কালের কণ্ঠ। 15 নভেম্বর থেকে অফিস সময় সকাল 9টা থেকে বিকাল 4টা। প্রথম আলো, যুগান্তর, নির্বাচনকালীন সরকার প্রশ্নে অনড় দুদল, সমঝোতা না হলে সংঘাত। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয় বললেন রিজভী। ভারতের শিরোনাম, পায়েহাটার সেতু ভেঙে এত মানুষের মৃত্যু, মোদীর উপস্থিতিতেই কি নজির গড়ল মোদীর গুজরাট। আনন্দবাজার পত্রিকা, ফের সিএএ খোঁচা শান্তনু ঠাকুরের, মতুয়া ভোট ব্যাংক নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি, সংবাদ প্রতিদিন। গুজরাটে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা, কি বললেন প্রধানমন্ত্রী আজকাল।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাজনীতিতে পারস্পরিক বিষোদাগার ও ব্যক্তিগত আক্রমণ কেন, প্রথম আলোর মত মতান্তরে এই শিরোনামে লেখা হয়েছে। বিরূপ মন্তব্য, বিদ্বেষ ছড়ানো, ব্যক্তিগত আক্রমণ সুষ্ঠু গণতন্ত্রে কখনোই কাম্য নয়। কিন্তু রাজনৈতিক আন্দোলন ও আসন্ন নির্বাচনকে ঘিরে যেভাবে রাজনৈতিক দল বা নেতারা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছেন, আশ্চর্যজনক বিষয় হলো এ নিয়ে দল বা দলের বাইরের সুধি মহলে কেউ সামান্যতম উদ্বেগ প্রকাশ করছেন না। মনের আনন্দে সবাই রাজনীতির নামে অকথা কুকথা উপভোগ করছেন। ব্যক্তিগত কুৎসা রটিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিলে সরকার ও বিরোধীদের রাজনীতিতে তার কুপ্রভাব পড়ে এবং সামনের নির্বাচনের লড়াইয়েও অস্বাস্থ্যকর হয়ে যেতে পারে। রাজনীতিতে বিদ্যমান অস্থির পরিস্থিতি এর ফলে আরও অসহনীয় হতে পারে এবং সংকট মোচনের পথ আরও জটিল ও দুঃসহ হতে পারে। এতে গণতান্ত্রিক রাজনীতির ক্ষতি ও ঝুঁকি বৃদ্ধি ছাড়া অন্য কোনো লাভ হবে না।
লঘুদণ্ডে ক্ষোভ স্ত্রীর সহকর্মীর সঙ্গে পরকিয়া, সাবেক এসিল্যান্ডের শাস্তি শুধু তিরস্কার। ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, পরকিয়ার ঘটনা প্রমাণিত হয় নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সারোয়ার সালামকে তিরস্কার সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা তারই সহকর্মীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টিকে অসদাচরণ উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে লঘুদণ্ড হিসেবে তিরস্কার দেয় সারোয়ার সালামের ভুক্তভোগী স্ত্রী খাদিজা আক্তার শাস্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে চলতি অক্টোবর মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, সারোয়ার সালামের অপরাধ ও অপকর্মের ফল আমার জীবন প্রতিনিয়ত শ্মশানের চিতার মতো জ্বলছে এবং আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। একজন সরকারি কর্মকর্তার ঘরে সুস্থ স্ত্রী থাকা সত্ত্বেও নারী কেলেঙ্কারিতে জড়িত হওয়ার মতো ঘটনা জঘন্য অপরাধের সামিল।
সরকারি নির্দেশনা উপেক্ষিত কৃচ্ছ সাধনের পরও ব্যয় বাড়ছে। যুগান্তরের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় কৃচ্ছ সাধনের উদ্যোগ কাজে আসছে না। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ক্যাটাগরি ভাগ করে দেয়া হলেও এর প্রভাব নেই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। চলতি অর্থবছরের তিন মাসে এডিপির বাস্তবায়ন বেড়েছে। এ সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে 24,148 কোটি টাকা। বাস্তবায়ন হার দাঁড়িয়েছে 9.43%। ভাগ করে দেওয়া হয় এ, বি ও সি ক্যাটাগরিতে। আগের অবস্থা সব ঠিক থাকলেও কৃচ্ছ সাধনের এই সময়ে এত বেশি ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এক্ষেত্রে কৃচ্ছ সাধনের উদ্দেশ্য পূরণ হয়নি।
কালের কণ্ঠের অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, অস্বাভাবিক বাণিজ্য ঘাটতির কারণে দেশের অর্থনীতি এখন বিপদ সীমায় আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাঁরা বলছেন, মোট দেশজ উৎপাদনের 3.5% বাণিজ্য ঘাটতি, যা বিপদ সীমায়। ক্রমবর্ধমান এই বাণিজ্য ঘাটতি যদি জিডিপির 4% হয়, তাহলে শীঘ্রই অর্থনৈতিক বিপর্যয় ঘটবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। গুজরাটে সেতু ট্র্যাজেডির খবরটি গণশক্তি ও আনন্দবাজার সহ প্রায় সব দৈনিকে পরিবেশিত হয়েছে। খবরটিতে লেখা হয়েছে, গুজরাটের মাতসু নদীতে সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 141। তবে আজকাল লিখেছে, মৃতের সংখ্যা বেড়ে 177-এ পৌঁছেছে, আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রাজকোটের বিজেপি সাংসদ মোহন ভাই কল্যাণজি কুন্দরিয়ার পরিবারের 12 জন সদস্য। গেরুয়া সাংসদ গতকালকের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কথা জানান, গতকাল সন্ধ্যায় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। গতকালের ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি মৃতদের পরিবারবর্গকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার মরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, মরবিতে যে বিপর্যয় ঘটেছে তাতে আমি গভীরভাবে মর্মাহত।
টেটে প্রশ্নে ভুল, বয়স পেরোলেও চাকুরি প্রার্থীর ইন্টারভিউ নিতে হবে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, এ খবরটি সংবাদ প্রতিদিনের। বিস্তারিত খবরে লেখা হয়েছে প্রশ্নপত্রে ছয়টি প্রশ্ন ভুল, তার জন্য 2014 সালে প্রাইমারি টেট পাস করতে পারেননি চাকুরি প্রার্থী। টেট উত্তীর্ণ না হওয়ায় ডাক পাননি ইন্টারভিউতে। প্রাথমিক পর্ষদ যখন জানালো প্রশ্ন ভুল থাকায় 6 নম্বর অতিরিক্ত পাবেন চাকুরি প্রার্থী, ততদিনে চাকুরির বয়স পেরিয়ে গেছে। অগত্যা নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন চাকুরি প্রার্থী। সেই মামলায় ফের নজিরবিহীন রায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বয়স পেরোলেও হাইকোর্টের নির্দেশে এবার ওই চাকুরি প্রার্থীর ইন্টারভিউ নিতে হবে পর্ষদকে, পাশ করলে দিতে হবে নিয়োগ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভ। তিনি বলেছেন, আমরা উত্তেজনা প্রশমনের জন্য পাশ্চাত্যের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। রাশিয়া বলেছে, দেশটির কৃষ্ণসাগর নৌভরে হামলা চালানো ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী ক্রিমিয়া উপকূলে মোতায়েন ওই নহবরে শনিবার যে ড্রোন ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে তা সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়। মার্কিন সামরিক বাহিনীর নতুন পরিকল্পনার আওতায় অস্ট্রেলিয়ায় B-52 বোমারু বিমান মোতায়েন করবে। এই বিমান পরমাণু বোমা বহনে সক্ষম। এছাড়া অস্ট্রেলিয়ার উত্তর অংশকে মার্কিন সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিমান কেন্দ্র বসানোর পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। চীনের সঙ্গে যখন আমেরিকার মারাত্মক রকমের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে, তখন ওয়াশিংটন এই উদ্যোগ নিচ্ছে। রাশিয়ার সঙ্গে গ্যাস খাতে সহযোগিতার বিশাল পরিকল্পনা ঘোষণা করল ইরান। আঞ্চলিক গ্যাস হাবে পরিণত হওয়ার সম্ভাবনা। জাতিসংঘে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাশ। 152টি দেশ ইসরায়েলি পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে, বিপক্ষে মাত্র 5 দেশ। বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার বলেছেন, রাজনীতি পুলিশের কাজ নয়, রাজনীতি করবেন রাজনীতিবিদরা। এবং ভারতের গুজরাটে সেতু ভেঙে 140 জনের বেশি নিহত, বিভিন্ন মহলে চলছে বিজেপি সরকারের ব্যাপক সমালোচনা। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।